এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 16 ফেব্রুয়ারি, 3 ফাল্গুন এবং ফার্সি 27 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ব্রিটেনের যুদ্ধের উস্কানি জোরদার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতি সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রংধনু আসর। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে ইরানের আহ্বান, ওআইসির জরুরি বৈঠক ডাকার প্রস্তাব দিল তেহরান। ইসরায়েলে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হিজবুল্লাহ, যে কোনো মূল্যে ফিলিস্তিনে ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি। পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিলেন কাদের, গণতন্ত্র সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এবং মসজিদ ভেঙে কখনো আল্লাহর পথ বন্ধ করতে পারবেন না, নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কাশ্মীরি নেতা ফারুক আবদুল্লার মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আসন্ন সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ব্যাপক হারে অংশ নিতে ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানে আগামী 1 মার্চ দ্বাদশ জাতীয় সংসদ তথা মজলিশে শুরায়ে ইসলামী ও সর্বোচ্চ নেতা নির্ধারক বিশেষজ্ঞ পরিষদের ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। জনাব সিদ্দিকি বলেছেন, এই নির্বাচন শত্রুদের চোখের কাঁটা এবং বন্ধুদের জন্য চোখের আলো। অন্য কথায়, এর নির্বাচনে ব্যাপক হারে অংশগ্রহণ ইরানের অগ্রগতির উৎস ও শত্রুদের জন্য হতাশার উৎস। বর্তমানে ইঙ্গো মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদের মোকাবেলায় সবাই রুখে দাঁড়াচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব আজ দেশের সীমানা ছাড়িয়ে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে প্রজ্জ্বল হয়ে উঠেছে এবং এই অবস্থা মার্কিন ও পশ্চিমা শক্তিগুলোর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি, বিশেষ করে রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনকে সামনে রেখে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার সঙ্গে ফোন আলাপে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উচিত। রাফা শহরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কারণ ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনের মুখে গাজার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ফিলিস্তিনিরা এই রাফা শহরে জড়ো হয়েছেন। সেখানে বর্তমানে প্রায় 13 লাখ মানুষ অবস্থান করছেন, যা শহরের ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ। এই পরিস্থিতিতে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে ওআইসির পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে ওআইসি মহাসচিবও গাজার চলমান পরিস্থিতিতে, বিশেষ করে রাফা শহরে সম্ভাব্য আগ্রাসনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ইরানের পক্ষ থেকে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকার প্রস্তাবকে স্বাগত জানান। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ব্যাপকভাবে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের অন্তত
15 ব্যক্তি শহীদ হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং সাওয়ানে অঞ্চলে ইহুদিবাদীরা যে গণহত্যা চালিয়েছে তার প্রাথমিক জবাবে অধিকৃত ভূখণ্ডের কায়রাত সামুনা শহরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ বলেছিল ইহুদিবাদীদের এই অপরাধ যজ্ঞের জন্য মূল্য দিতে হবে। এরপরে লেবানন থেকে ইসরায়েলের ভেতরে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের একই পরিবারের যে 15 জন শহীদ হয়েছেন তার মধ্যে 5টি শিশু রয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইহুদিবাদী ইসরায়েলের সংঘাত শুরুর পর এটিই ছিল লেবাননের উপর ইসরায়েলের সবচেয়ে বড় আগ্রাসনের ঘটনা। গাজা সংঘাতে কার্যত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শুরু থেকেই জড়িয়ে পড়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে যে কোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে প্রতিরোধকামী যোদ্ধাদের অক্ষ। গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানের আরবি ভাষা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। শেখ নাইম কাসেম বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষে যারাই যুক্ত রয়েছে তাদের সবার একই ধারণা ও লক্ষ্য। পুরো প্রতিরোধ অক্ষ নিশ্চিত হয়েছে যে ফিলিস্তিন ইস্যু কম্পাস হিসেবে কাজ করে এবং শক্তিশালীদের উচিত দুর্বলদের সাহায্য করা। তিনি আরও বলেন, প্রতিরোধ অক্ষের সমস্ত সদস্য এ বিষয়ে একমত যে ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা হচ্ছে প্রথম এবং প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে গিয়ে কতটা মূল্য দিতে হবে সে বিষয় নিয়ে প্রতিরোধ অক্ষ মোটেই ভাবছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আন্দোলনের কথা না ভেবে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় তিনি একথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আন্দোলনের কথা না ভেবে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল জেল থেকে বেরিয়েই আন্দোলনের দিবাস্বপ্ন দেখছেন। শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনগণের সরকার ক্ষমতায় আছে, তাই আন্দোলনের কোনো ইস্যু খুঁজে পাবেন না তারা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় দলের অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক সমস্যার জরুরি সমাধানের কথা বলেন তিনি। মির্জা ফখরুলের জামিনের পর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে সময় নষ্ট না করে দলকে নতুন করে গোছালেই তারা ভালো করবে।
পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করেন, সেটাই হবে আপনাদের জন্য।
দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, তাই জনগণ আর বিএনপির আন্দোলনে সাড়া দেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের জন্য বিরাট সম্মান বলেও জানান ওবায়দুল কাদের। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। গণতন্ত্র সূচকে গতবারের তুলনায় 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বের 167টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 75তম। আর বাংলাদেশে এখনও হাইব্রিড শাসন ব্যবস্থা রয়েছে। লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউকে প্রকাশ করা 2023 সালের গণতন্ত্র সূচকে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গতকাল নিজেদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করেছে এ আইইউ। সূচকে প্রতিটি দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হল পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসন ব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিকদের স্বাধীনতা, এ পাঁচটি ধাপে প্রাপ্ত নম্বর বা স্কোরের উপর ভিত্তি করে সূচকে দেশগুলোর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার হালনাগাদ অবস্থা মূল্যায়ন করা হয়েছে। 2022 সালের ইআইইউ এর গণতন্ত্র সূচকে বাংলাদেশ 73তম অবস্থানে ছিল, আর 2023 সালের সূচকে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন 75তম অবস্থানে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলেছেন, আপনি যত মন্দির তৈরি করতে পারেন করুন, যত মসজিদ ভেঙে ফেলতে চান ভাঙুন, কিন্তু তাতে আল্লাহর পথ বন্ধ হবে না। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেছেন, আপনি যত মন্দির তৈরি করতে পারেন করুন, যত মসজিদ ভেঙে ফেলতে চান ভাঙুন, কিন্তু তাতে আল্লাহর পথ বন্ধ হবে না। উত্তরপ্রদেশের অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দির নির্মাণের পর এবার মথুরা কাশি নিয়ে যে দাবি তোলা হচ্ছে সেই বিষয়ে তিনি আজ শুক্রবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রসঙ্গত 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় কয়েকশো বছরের পুরনো বাবরি মসজিদ প্রকাশ্য দিবালোকে গুড়িয়ে দিয়েছিল করসেবক নামধারী উগ্র হিন্দুত্ববাদী জনতা। তাদের বিশ্বাস সেটি তাদের ভগবান রামের জন্মভূমি। ওই ইস্যুতে দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে আদালতের রায়ে সেখানে গড়ে উঠেছে বিশাল রাম মন্দির। এবার কাশীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহী ঈদগাহ মসজিদের বিষয়টি আলোচনায় রয়েছে। হিন্দুত্ববাদীদের দাবি, এসব জায়গায় আগে মন্দির ছিল। সম্প্রতি শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেবগিরি মহারাজ বলেছেন, মুসলিম পক্ষ যদি জ্ঞানব্যাপী এবং কৃষ্ণ জন্মভূমি হিন্দুদের কাছে হস্তান্তর করে তবে অন্য সমস্ত স্থানগুলো ভুলে যাবে। আজ কোরআন ও সংবিধান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেন, সংবিধান পরিবর্তন করতে পারবেন কিন্তু কোরআন পরিবর্তন করতে পারবেন না। এতে একটা অধ্যায়, একটা আয়াত, এমনকি একটা কমাও পরিবর্তন করা যায় না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের শান্ত বিশ্ব সংবাদে। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা বাতিল চেয়ে দেশের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আগামী সোমবার প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে 3 সদস্যের একটি বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে। বেঞ্চের অপর 2 সদস্য থাকবেন বিচারপতি মোহাম্মদ আলী মাজাহার এবং বিচারপতি মোশারাত হিলালি। পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন, ইসিপি এবং ফেডারেল সরকারকে বিবাদী করা হয়েছে। আলী খান নামে এক নাগরিক 30 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন। নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগের তত্ত্বাবধানে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন তিনি। এছাড়া এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের উপর স্থগিতাদেশ চেয়েছেন আলী খান। 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 92টি আসন, নওয়াজ শরীফের মুসলিম লীগ 75টি এবং পিপিপি 54টি আসন লাভ করে। পিটিআই সহ বিভিন্ন রাজনৈতিক দল ও পরাজিত প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে আবারও তেল আবিবে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বন্দীদের স্বজন তাদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে আবারও কায়রো আলোচনায় ফিরে যেতে দখলদার ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজা যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির বিষয়ে মিশরের রাজধানী কায়রোয় অনেকদিন ধরে আমেরিকা, ইসরায়েল, কাতার এবং মিশরের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং তারপর বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর প্রশ্নে হামাস অনড় অবস্থান গ্রহণ করার পর ইসরায়েলি প্রতিনিধি দল ওই আলোচনা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়, কিন্তু বন্দীদের স্বজনরা আবারও কায়রো আলোচনায় ফিরে যাওয়ার জন্য ইসরায়েলের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দৃষ্টিপাতের শুরুতেই ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা ব্রিটেনের যুদ্ধের উস্কানি জোরদার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো কোনো সদস্যের হুঁশিয়ারি সত্ত্বেও লোহিত সাগরে উত্তেজনা ও যুদ্ধের উস্কানি জোরদার করেছে ইঙ্গো-মার্কিন সরকার। ইঙ্গো-মার্কিন জঙ্গি বিমান বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালিয়েছে। ইসরায়েল থেকে আসা বা ইসরায়েলমুখী বাণিজ্য জাহাজগুলোর উপর ইয়েমেনের হৌসি আন্দোলনের অনুগত সেনাদের হামলার জবাবে ইঙ্গো-মার্কিন সরকার বলছে লোহিত সাগরে অবাধে যে কোনো দেশের জাহাজ চলাচলের সুযোগ রাখা জরুরি এবং হৌসিদের হামলার কারণে বিশ্ব বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে হৌসিরা বলছে তাদের হামলার লক্ষ্য কেবল ইসরায়েল ও তার সহযোগী ইঙ্গো-মার্কিন জাহাজ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলো, এছাড়া অন্য যে কোনো জাহাজ চলাচলে কোনো বাধা দিচ্ছে না ইয়েমেন। গাজার ওপর ইসরায়েলের নির্মম আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে ইয়েমেনের হৌসিদের নেতৃত্বাধীন সরকার তথা আনসারুল্লাহ আন্দোলন ও এর অনুগত সশস্ত্র বাহিনী। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ওপর হামলা চালানোর প্রতিবাদে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিরুদ্ধে কড়া নিন্দাসূচক বক্তব্য রেখেছে রাশিয়া ও চীন। বিশ্ব সমাজ ও আন্তর্জাতিক সমাজের দুর্বলতার সুযোগ নিয়ে এবং মার্কিন সরকার সহ পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সহায়তা নিয়ে দখলদার ইসরায়েল গাজার বেসামরিক জনগণের উপর গণহত্যা অব্যাহত রেখেছে চার মাসেরও বেশি সময় ধরে, এবং এতে প্রায় 30,000 ফিলিস্তিনি বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন, যাদের প্রায় 70% হল শিশু ও নারী। এই অবস্থায় বলদর্পী শক্তিগুলোর মোকাবেলায় সরাসরি ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের আনসারুল্লাহ ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে। অন্যদিকে ইয়েমেনের মোকাবেলায় সন্ত্রাসী ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে ইঙ্গো-মার্কিন সরকার, কিন্তু বারবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও উন্নত মানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ ড্রোনের অধিকারী ইয়েমেনকে লোহিত সাগর, আরব সাগর ও অ্যাডেন অঞ্চলের জলসীমায় বিন্দুমাত্র দুর্বল করতে পারেনি ইঙ্গো-মার্কিন শক্তি। ফলে ইঙ্গো-মার্কিন ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে অব্যাহত রয়েছে ইয়েমেনি হামলা। একই সময় ইরাক ও সিরিয়ার কোনো কোনো প্রতিরোধকামী গোষ্ঠীও সেখানে অবৈধভাবে গড়ে তোলা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে। তাই এটা স্পষ্ট, পশ্চিম এশিয়ায় ইঙ্গো-মার্কিন ও ইসরায়েলি যুদ্ধকামিতার বিস্তার তাদের জন্যই সবচেয়ে বেশি ক্ষতি বয়ে আনবে। ইঙ্গো-মার্কিন ও ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও বাড়তেই থাকবে।
বাংলাদেশের দিকে, বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য শুল্ক কমানো হয়েছে, তবে তার কোনো প্রভাব পড়েনি বাজারে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পণ্যে শুল্ক কমালেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। সপ্তাহের ব্যবধানে সবজি ও আলুর দামে কিছুটা স্বস্তি ফিরলেও ভরা মৌসুমে বেড়েছে আবারও পেঁয়াজের দাম। এজন্য বরাবরের মতো সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছে সরকার, আর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে শুল্ক কমানোর কোনো প্রভাব দেখা যায়নি। রোজার এখনও এক মাস বাকি থাকলেও এরই মধ্যে বাড়তে শুরু করেছে ইফতার সামগ্রীর দাম। ব্যবসায়ীদের দাবি, শুল্ক কমানোর আগেই তারা পণ্য কিনেছেন, তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।
মধ্য ফ্যামিলি যারা আছি, রমজান সামনে, অ্যাকচুয়ালি এরকম ভাবে হইলো তো আমরা কিনা খেতে পারবো না।
এখন যদি 15 দিন এক মাস আগে যদি শুল্ক কমায় তাহলে আমরা কিন্তু সেই সুফল পাই না। আমরা যদি না পাই তাহলে হচ্ছে আপনার খুচরা কাস্টমার কখনোই পাবে না।
রমজানে আমরা মুসলমানরা খেজুর ঠিকভাবে খেতে পারি কিনা এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে।
যারা মজুদদার করে তারাই তো সিন্ডিকেট।
আর বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা, গত সপ্তাহের তুলনায় আলুর দাম 5-10 টাকা কমলেও পেঁয়াজের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা।
আলুর দামটা মনে করেন গেল সপ্তাহ ছিল 40, এ সপ্তাহে 10 টাকা কমছে,
পেঁয়াজের দাম তো অত্যধিক বেশি।
আর ব্যবসায়ীদের অজুহাত ভিন্ন,
প্রায় 50 টাকা কমছে কিছু কিছু মালে, কিছু মালে 10 টাকা কমছে,
সবজি যত আছে সবই নিয়ন্ত্রণে হচ্ছে।
অন্যদিকে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 20-30 টাকা। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন আগামী রমজানে কোনো পণ্যেরই সংকট হবে না, সরকার বাজার দর নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন আশা করা হচ্ছে ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে কাজ করা হবে।
এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আর সরাসরি নির্দেশে তেলের ট্যারিফ সহ আরও 4টি প্রোডাক্টের ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সপ্তাহেই আমরা আমদানিকারক এবং যারা তৈরি করে তাদের সাথে বসে তেলের একটা দাম আমরা ঠিক করে দিব।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু,
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। রংধনুর আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজকের আসরের শুরুতেই থাকবে আফ্রো আমেরিকায় প্রচলিত একটি রূপকথার গল্প। গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান।
এক বনে এক সিংহ ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে চারদিকে হাঁটত আর গর্জন করত। ভয়ানক হিংস্র ছিল সে গর্জন। গর্জন করতে করতে বলত, আমি এবং আমি একমাত্র এবনের রাজা, আমি এবং আমি একমাত্র এবনের রাজা।
সে বনে আরও অনেক ছোট বড় পশু ছিল, ওরা কেবল ভয় পেত। ভয়ে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাইরে চলে যেত। কেউ বা শিকারে যেত, কেউ বা মাছ ধরতে যেত, অথবা যে যা পারে করত। ওরা ভয়ে ভয়ে সব কাজ করত। তারা একে অপরের কাছে জানতে চাইতো, আমরা এখন কি করতে পারি।
কাঠবিড়ালি ভয়ে গাছের এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি করত। ওর পশমগুলো ভয়ে খাড়া হয়ে থাকত, নড়ত না।
সিংহ শুধু এদিক সেদিক ঘুরে বেড়াত আর বুক ফুলিয়ে গর্জন করত, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা।
অন্য পশুরা কথা বলা বলি শুরু করলো, একজন একজন করে, দুজন দুজন করে, সবাই মিলে। সবাই মিলে আলোচনা করে ঠিক করল, ওরা ভালুক আর খরগোশের কাছে যাবে। তারা জানত ওরা কাছাকাছি কোথাও আছে।
একদিন ছোট্ট পশুরা ভালুক আর খরগোশের কাছে গেল, বলল, আমরা একটি সমস্যায় আছি। সিংহ প্রতিদিন আমাদের ভয় দেখাচ্ছে, প্রতিদিন সকালে হেঁটে হেঁটে গর্জন করে, আর বলে, আমি এবং আমি একমাত্র এই বনের রাজা, আমি এবং আমি একমাত্র এই বনের রাজা।
ভালুক তখন জানতে চাইল কেন সে এমন করে, এর মাধ্যমে কি সে কিছু বলতে চাইছে।
অন্য পশুরা জবাব দিল, আমরা জানি না কেন সে এমন করে, তবে মনে হয় সে কিছু একটা ইঙ্গিত করছে। আমাদের শিশুরা এতে ভয় পাচ্ছে, তাকে এ থেকে বিরত রাখা উচিত।
ভালুক বলল, ঠিক আছে, আমি ওর কাছে যাব এবং কথা বলবো, আমি দীর্ঘদিন ধরে ওকে জানি।
খরগোশ বলল, আমিও তোমার সঙ্গে যাব, তোমার মতো আমিও দীর্ঘদিন ধরে ওকে জানি।
ভালুক আর খরগোশ দুজনে বনের ভেতর দিয়ে এগোতে থাকে। এমন সময় তারা কিছু একটা আওয়াজ শুনতে পেল, ঘরঘর আওয়াজ শুনছিল, কোনো কিছু বোঝা যাচ্ছিল না। তারা আরো একটু বনের ভেতর ঢুকল, তখন শুনতে পেল সিংহের সে গর্জন, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা।
সিংহের গর্জন শুনে ভালুক বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, সে ভীতু না, সে বনের মধ্যে ঘুরছে আর নানান কিছু দেখছে।
খরগোশ বলল, এখন সিংহ অনেক হিংস্র হতে পারে, তোমাকে জানতে হবে কি করে তাকে থামানো যায়।
ভালুক আর খরগোশ দাবি করল, এই পাহাড়ের উপরেই এখন কোথাও এক জায়গায় আছে সিংহ। অবশেষে তারা পেয়েও যায়, তারা একটু দূরে দাঁড়িয়ে যায়, সিংহ তাদের দেখছে, তারাও সিংহকে দেখছে। এক সময় তাদের মনে হল সিংহের মন মেজাজ আজ ভালো।
মানুষ দেখার জন্য সিংহকে নিয়ে ভালুক আর খরগোশ নিচের দিকে যাত্রা শুরু করল। তারা একসঙ্গে বনের বাইরের দিকে গেল। খুব শীঘ্রই তারা একটা খালি জায়গায় চলে এলো।
তখন ওরা দুজন বলল, শুনছি আপনি নাকি সবাইকে ভয় দেখাচ্ছেন, শিশুরা ভয় পায় আপনার গর্জনে।
সিংহ জবাব দিল, আমি গর্জন করি যখন আমি খুশি থাকি।
ভালুক বলল, কিন্তু সকালের এই গর্জন কি না করলে নয়, তাহলে ছোট ছোট পশুরা তাদের সুবিধা মতো খাওয়া দাওয়া করতে পারত।
সিংহ বলল, শোনো, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা, কেউ আমাকে বলতে পারবে না আমি কখন কি করব আর কখন কি করব না।
খরগোশ বলল, ঠিক আছে জনাব, আমাকে কিছু বলতে দিলে ভালো হয়, আমি একজন মানুষকে দেখেছি, সেই হলো সত্যিকারের অর্থে বনের রাজা।
খরগোশের কথা শুনে সিংহ নীরব হয়ে গেল। তারপর সে ছোট্ট খরগোশের দিকে এমন ভাবে তাকালো যেন সে কিছুই শোনেনি কিছুই বোঝেনি। সে ভালুকের দিকে তাকালো, ওর সঙ্গে বুঝি কথা বলা যায়। সিংহ বলল, ভালুক, তখন তুমি কি কাছাকাছি ছিলে?
ভালুক বলল, এটা সত্যি, আমি সব জায়গায় যাই, আমি পুরো বনে ঘুরি।
সিংহ বলল, তাহলে তুমি অবশ্যই কিছু জানবে।
ভালুক বলল, আমি অনেক কিছু জানি, ধীরে সখা ধীরে, তুমি আগে মন ভালো করো।
সিংহ বলল, লোকটির ব্যাপারে তুমি কি জানো আমাকে বলো, সে কি নিজেকে বনের রাজা মনে করে?
ভালুক বলল, ঠিক আছে আমি তোমাকে বলবো, আমি কাছাকাছি ছিলাম, আমি যে মানুষকে জানি, সে মানুষের সাথে আমার কখনো দেখা হয়নি, কোথাও হয়নি।
সিংহ আবার খরগোশের দিকে তাকালো, যদিও সে তা করতে চায়নি কিন্তু করতে হলো। খরগোশের দিকে তাকিয়ে সিংহ বলল, তাতে কি?
খরগোশ বলল, তুমি মানুষটিকে দেখতে চাইলে তোমাকে নিচে যেতে হবে, আমি তোমাকে দেখাবো।
সিংহ একদিন ভাবল, পরের দিন সে রাজি হয়ে গেল। আবার একবার সে গর্জন করল, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা, এখন আমাকে সে মানুষকে দেখাও।
মানুষ দেখার জন্য সিংহকে নিয়ে ভালুক আর খরগোশ নিজের দিকে যাত্রা শুরু করল। তারা একসঙ্গে বনের বাইরের দিকে গেল। খুব শীঘ্রই তারা একটা খালি জায়গায় চলে গেল। ওখানে ছোট্ট একটা শিশু খেলা করছে, যার বয়স 9 বছর হতে পারে। সিংহ প্রশ্ন করল, এই মানুষ?
খরগোশ বলল, কেন নয়, হতেও পারে, তবে এটা ঠিক সে মানুষ নয়।
ওখান থেকে ওরা চলে গেল। তারা একটা গাছের আড়ালে গেল। এর নিচে নানা বয়সী মানুষ বিশ্রাম করছে, কারো কারো বয়স 90 বছরের বেশিও হবে। সিংহ বলল, না, এরাও সে মানুষ না। আমি জানি সে বেশি দূর যায়নি, কাছাকাছি কোথাও আছে।
খরগোশ বলল, এরা সে মানুষ নয়, ওটা তুমি জানবে যখন তুমি ওই মানুষকে দেখবে।
তারপর তারা আরো এগিয়ে গেল। সিংহ হাঁটতে হাঁটতে আর পারছিল না, তাই আবার সে গর্জন করল, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা।
ভালুক ভয়ে হতাশায় হঠাৎ দৌড়ে একটা গাছে উঠে বসল। খরগোশকে বলল, তুমি নেমে এসো।
কিছু সময় পর ভালুক গাছ থেকে নেমে আসলো। তারপরও সিংহ থেকে দূরে তারা তাদের যাত্রা আবার শুরু করল। তারা নীরবে এবং ধীরে ধীরে এগোতে থাকল। মানুষটি আরো কাছে আসলো। বুড়ো সিংহটিকে ভালো করে দেখল। তারপর সে হাঁটু গেড়ে বসে ঘাড়ের বন্দুকটি ওর দিকে তাক করল।
কিছুদূর যাওয়ার পর তারা সড়কে চলে আসলো। এবার তারা মানুষের পথ ধরে চলতে থাকল। যেতে যেতে খরগোশ দেখল একজন মানুষ আসছে। মানুষটির বয়স 20 বছরের মতো হবে, খুব সামর্থ্যবান পুরুষ। তার কাঁধে একটা বন্দুক আছে। খরগোশ বলল, ওই যে সিংহমশাই, ওদিকে দেখো, ওই যে মানুষ, তুমি বরং ওর সাথে কথা বলো।
সিংহ বলল, আমি বলবো, অবশ্যই আমি বলবো। তারপর সে তার বুক চাপড়ালো, গর্জনও করল, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা।
খরগোশ বলল, ভালু ভাই, তাড়াতাড়ি আসো, চলো এবার পালাই।
ভালুক জানতে চাইল, কেন?
খরগোশ বলল, ভালো চাও তো তাড়াতাড়ি আসো।
এ কথা বলে খরগোশ ভালুককে ঝাপটে ধরে ঝোপের আড়ালে নিয়ে গেল। এ সময় মানুষটি আরো কাছে আসলো। বুড়ো সিংহটিকে ভালো করে দেখল। তারপর সে হাঁটু গেড়ে বসে ঘাড়ের বন্দুকটি ওর দিকে তাক করল। সিংহ মাথা নেড়ে গর্জন করল, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা, আমি এবং আমি একমাত্র এ বনের রাজা।
মানুষের বন্দুক তখনই গর্জে উঠল। শব্দ শুনে পুরুষ সিংহ একটু পিছিয়ে গেল, তার লেজ শক্ত হয়ে উঠল। মানুষটির বন্দুক আবার গর্জে উঠল।
এবার সিংহ শুনলে লাফ দিয়ে ঝোপের মধ্যে গিয়ে পড়ল। ভালুক বলল, তুমি মানুষ দেখলে?
সিংহ বলল, হ্যাঁ, আমি তাকে দেখলাম। মানুষটি আমার সঙ্গে অভদ্রের মতো আচরণ করল। তার কাঁধে কিছু একটা আমাকে বড় ধমক দিচ্ছিল। তার লাঠি থেকে আলো বের হয়, এটা খুবই খারাপ। এতে আমার শরীর খারাপ হয়, আমাকে লাফ দিতে হলো। লোকটি আবার সে লাঠিটি আমার দিকে তাক করে খুব জোরে আওয়াজ করল। তারপর আমি এখানে চলে আসলাম, কারণ মনে হচ্ছে প্রতিবার গর্জনের সময় সে আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারছে।
খরগোশ বলল, তাহলে তুমি মানুষের দেখা পেয়েছ? তুমি সঠিকভাবে জানলে মানুষ কেমন?
সিংহ বলল, আমি বুঝেছি মানুষ কেমন, মানুষ খুব খারাপ।
মানুষটির সঙ্গে দেখা হওয়ার কিছু সময় পর সিংহের মনে হলো বোন ওর জন্য অনেক ভালো ছিল। ভালুক আর খরগোশ আগেই জানত মানুষ কেমন, তাই ওরা মানুষের কাছ থেকে দূরে থাকতে চেয়েছে। তারপর থেকে বনের ছোট ছোট পশুদের আর ভীতু হয়ে থাকতে হয় না। সিংহ একেবারে নীরব হয়ে গেল। সে আর আগের মতো গর্জন করে ঘুরে বেড়ায় না। এখন সে যা বলে তা অনেকটা এরকম, আমি এবং মানুষ এ বনের রাজা, আমি এবং মানুষ একমাত্র এ বনের রাজা। সিংহের এই গর্জনে আগের মতো আর হিংস্রতা নেই।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায় radio.tehran1982@gmail.com।
পশু পাখির উপর মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে গল্পটি শুনলে আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি গান। একটা শেয়াল শিরোনামের গানটির কথা ও সুর আব্দুল লতিফের, আর গেয়েছে শিশুশিল্পী নওরিন কুসের তাইফা।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ 16 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই বললেন আইনমন্ত্রী প্রথম আলো। তবে ইত্তেফাকের শিরোনাম, ডক্টর ইউনূস ইস্যুতে উদ্বিগ্ন জাতিসংঘ। মানবজমিন লিখেছে ডলার সংকট, ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেনে রেকর্ড। ময়মনসিংহে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 7, ডেইলি স্টার বাংলা। ফখরুল সাহেব আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন বললেন ওবায়দুল কাদের, যুগান্তর। কলকাতা শিরোনাম, শুভেন্দুর কাজ বাংলায় আগুন লাগানো, অভিযোগ তৃণমূলের আনন্দবাজার পত্রিকা। 210 কোটি টাকা কর ফাঁকি, লোকসভার আগে ফ্রিজ কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, সংবাদ প্রতিদিন। আর গণশক্তি সম্পর্কে লিখেছে ভোটের আগে কংগ্রেসের সব অ্যাকাউন্ট বন্ধ করল আয়কর দপ্তর। আজকালের শিরোনাম, জোটে ফের ধাক্কা, জম্মু কাশ্মীরে একা লড়ার সিদ্ধান্ত ফারুক আবদুল্লার। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। ডক্টর ইউনূস ইস্যুতে উদ্বিগ্ন জাতিসংঘ, এটি ইত্তেফাকের শিরোনাম। বিস্তারিত খবরে বলা হয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে একটি মহলের আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক। বাংলাদেশে ডক্টর ইউনূসের প্রতি একটি মহলের বিদ্বেষমূলক আচরণে উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে মুখপাত্র ডুজারিক বলেন, ডক্টর ইউনূস জাতিসংঘের অত্যন্ত মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ অংশীদার, তার বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে তা চরম উদ্বেগের। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা খুব ভালো করেই অবগত রয়েছি। এদিকে এর আগে মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচনা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যু নিয়ে। প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ডক্টর ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুতগতিতে বিচার কাজ চালানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকম সহ 8টি প্রতিষ্ঠান দখল হওয়ার কথা তুলে ধরে বলেন, আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি কারণ আমাদের 8টি প্রতিষ্ঠান জবরদখল হয়েছে। তবে প্রথম আলো সহ বিভিন্ন দৈনিকের খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের কোনো হাত নেই, স্বাধীন দুর্নীতি কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে।
ফখরুল সাহেব আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন, বলেছেন কাদের যুগান্তরের রাজনীতি বিষয়ক শিরোনামের খবরে লেখা হয়েছে বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে। বৃহস্পতিবার বিকেলে কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। তিনি বিএনপির প্রতি পরামর্শ দিয়ে বলেন, পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন। যুগান্তরের অপর এক খবরে লেখা হয়েছে 2023 সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। বিশ্বের 165টি দেশ ছাড়াও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার এই সূচক প্রকাশ করেছে ইআইইউ, যেখানে আগের বারের চেয়ে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 5.87 স্কোর নিয়ে 75তম স্থানে রয়েছে বাংলাদেশ। ডলার সংকট, ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেনে রেকর্ড। মানব জমিনের অর্থনীতি বিষয়কে খবরে বলা হয়েছে দেশের বাইরে বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডে ডলার খরচ বেড়েছে বাংলাদেশিদের। গত ডিসেম্বরে ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে গিয়ে 929 কোটি টাকার লেনদেন করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 45.29% বেশি আর গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। সংশ্লিষ্টরা জানান দেশে নগদ ডলারের সংকট চলছে, ফলে মানুষ বিদেশ ভ্রমণ বা চিকিৎসার জন্য ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়িয়ে দিয়েছেন। আর ব্যাংকাররা জানান নগদ ডলার সংকটে ভ্রমণকারীরা এখন কার্ড ভিত্তিক ডলার বেছে নেয়ার কারণে কার্ডে লেনদেন বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সম্পর্কে বলেন, ডলারের সংকটে কেউ ক্যাশ বা নগদ ডলার নিয়ে ভ্রমণে যেতে পারছে না, বাধ্য হয়ে কার্ডে ডলার নিয়ে বিদেশে ভ্রমণে যাচ্ছে। বিদেশ থেকে ডলার আসার চেয়ে যাওয়ার হার বেশি হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ভারতে কৃষকদের দিল্লি চলো রোড মার্চ স্থগিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে এ সপ্তাহ শুরুতে ভারতের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বিমা এবং তাদের বিরুদ্ধে FIR বাতিলের দাবিতে হাজারো কৃষক দিল্লির দিকে রোড মার্চ করার কর্মসূচি হাতে নেন। তবে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে আপাতত এই রোড মার্চ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকের পর আগামী রোববার সরকারের মন্ত্রীদের সঙ্গে কৃষকদের ইউনিয়নের আরেক দফা বৈঠক হবে, এ কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আলোচনাকে সামনে এগিয়ে নিতে আমরা আবারও রোববার সন্ধ্যা 6টায় বসব। আমরা বিশ্বাস করি সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব। কৃষক আন্দোলনের অন্যতম নেতা জগজিৎ সিং দালেওয়াল জানান আপাতত কৃষকরা তাদের রোড মার্চ বন্ধ রাখবে। ২১০ কোটি টাকা কর ফাঁকি, লোকসভার আগে ফ্রিজ কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত এই খবরে লেখা হয়েছে লোকসভার আগেই ফ্রিজ হয়ে গেল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট। চাঞ্চল্যকর অভিযোগ করলেন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। সেই সঙ্গে যুব কংগ্রেসের যাবতীয় অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে তাঁর দাবি। শুধু ফ্রিজ করাই নয়, দলের 210 কোটি টাকার কর বকেয়া রয়েছে বলেও জানিয়েছে আয়কর বিভাগ। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন ম্যাকেন। জানা গেছে ক্রাউড ফান্ডিং করে যে অর্থ জমা পড়েছিল দলের ব্যাংক অ্যাকাউন্টে সেটা ব্যবহার করা যাচ্ছে না। নির্দিষ্ট কারণ ছাড়াই ফ্রিজ করে দেয়া হয়েছে যুব কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্টও। লোকসভা নির্বাচনের আগেই কার্যত অচল করে দেয়া হয়েছে কংগ্রেসের সমস্ত আর্থিক কার্যকলাপ। কর্পোরেট চাঁদা 90%ই বিজেপির দখলে, ইলেকটোরাল বন্ড বিতর্কের মধ্যেই প্রকাশ্যে তথ্য। গণশক্তি, সংবাদ প্রতিদিন সহ কয়েকটি দৈনিকের খবরে বলা হয়েছে বিরোধীরা বলছেন এডিআর এর এই পরিসংখ্যানই প্রমাণ দিচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াইটি হতে চলেছে অসম। সদ্য শেষ হওয়া 5 রাজ্যের নির্বাচনে বিজেপির বিপুল খরচের বহর দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এত টাকার উৎস কি, কারাই বা বিজেপিকে অত খরচের জন্য অনুদান দিলেন? এসব প্রশ্ন নিয়ে বেশ হইচই পাকিয়েছিল কংগ্রেস। এবার বিজেপির সেই বিপুল রোজগারের একাংশের উৎস জানা গেল। জানা যাচ্ছে সদ্য বাতিল হওয়া ইলেকটোরাল বন্ড তো বটেই, সরাসরি কর্পোরেট চাঁদা অর্থাৎ ব্যবসায়িক চাঁদার ক্ষেত্রেও বিরোধীদের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে বিজেপি।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনছিলেন প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। অনুষ্ঠানের শুরুতে ভুল ঘোষণার জন্য দুঃখিত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে ইরানের আহ্বান। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার প্রস্তাব দিল তেহরান। ইসরায়েলে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ, যে কোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি। পরবর্তী নির্বাচনে প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিলেন কাদের। গণতন্ত্র সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এবং মসজিদ ভেঙে কখনো আল্লাহর পথ বন্ধ করতে পারবেন না, নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কাশ্মীরি নেতা ফারুক আবদুল্লার মন্তব্য। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।
تهران نخصوم ইরানি ইসলামাকান হারাপে দু চান যায়নি হাইয়ের রেন রাদিও জাম নেখলসুম।